বাংলাদেশের সংবিধান অনুযায়ী 2019 সালের 28 জানুয়ারির পূর্বে 90 দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। 2018 সালের 30 অক্টোবরের পর শুরু হবে একাদশ সংসদ নির্বাচনের সময় গণনা, আর সেই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে 40টি নিবন্ধিত রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোর সঙ্গে সংলাপ করেছে। সেই সংলাপে আসলে কি কি প্রস্তাবনা এলো, তার কতটা নির্বাচন কমিশনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা বেশি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আর শ্রোতা, এরই মধ্যে আপনারা জেনে গেছেন আমাদের আজকের আলাপনের বিষয়, নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ এবং আগামী সংসদ নির্বাচন। আমাদের সঙ্গে এ বিষয়ে আজকে আলোচনার জন্য রয়েছেন দুজন অতিথি। ঢাকা থেকে সাবেক নির্বাচন কমিশনার এবং সাবেক সেনা কর্মকর্তা এম সাকত হোসেন এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ বা জানিপাপুর চেয়ারম্যান এবং বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আর শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দেই শুরুতেই, আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। সেক্ষেত্রে নাম্বারটি হচ্ছে 202-619-3062। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রশ্ন এবং মন্তব্য রাখবেন। শুরুতেই যেতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে। যেমনটা বলছিলাম শুরুতেই, 40টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে, সেই আলোচনা নির্বাচন কমিশনের সঙ্গে কতটা বেশি ফলপ্রসূ হলো সেটাই প্রথমে আপনার কাছে জানতে চাই। তারপর নিশ্চয়ই আমরা আসব সুশীল সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে আপনি যেখানে অংশগ্রহণ করেছিলেন সে বিষয়ে। প্রথমে জানতে চাই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ কতটা ফলপ্রসূ হলো।
দেখুন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক অঙ্গনে যারা বিদ্যমান অস্তিত্বশীল এবং নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত, তারা সবাই কিন্তু এসছেন এবং সবাই যে যার মতো করে হোমওয়ার্ক করেছেন এবং চিন্তা ভাবনার ফসল অন দ্য টেবল হাজির করেছেন, কমিশনের সামনে পেশ করেছেন এবং একেবারে শেষ পর্যায়ে এসে মেইন স্ট্রিম দুটো রাজনৈতিক দলের অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি দল এসছেন এবং দফাওয়ারি প্রস্তাব হাজির করেছেন, 11 দফা 20 দফা ইত্যাদি। এবং এর মধ্য দিয়ে কমিশন যে বিষয়টি একটা দিক থেকে বলা যায় যে লাভবান হয়েছে, সেটি হচ্ছে যে একেবারে চিন্তা ভাবনার ফসল কার কেমন, কোন বর্ণের রাজনৈতিক দল কি ভাবছে, এগুলো সমক একটা উপলব্ধি অর্জনের সুযোগ পেয়েছে। আর কমিশনের পক্ষ থেকে যেটি জানান দেওয়া হয়েছে যে তারা এই সবগুলো প্রস্তাবনা সংগঠিত করে পুস্তক আকারে প্রকাশ করবে। সেটি আমি মনে করি ইনস্টিটিউশনাল যে মেমোরির সংকট আছে কমিশনের, সেটি পরিপূরণে অনেকাংশে সহায়ক হবে এবং ভবিষ্যৎ কমিশন গুলোর জন্য একটা যেটাকে বলে রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজে লাগবে।
জি, আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে প্রস্তাবনাগুলো তারা পুস্তক আকারে প্রকাশিত করবে, কিন্তু আমরা যতটা জানি সবগুলো দল মিলে প্রায় 500 মতো প্রস্তাব দিয়েছে এবং তার মধ্যে জি, এবং আমরা এরই মধ্যে জেনেছি যে নির্বাচনে সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছে 25টির মতো দল, এর মধ্যে বিএনপি সহ 11টি দল গ্রেপ্তারি ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে প্রস্তাব দিয়েছে এবং অন্য দলগুলো মূলত ফৌজদারি কার্যবিধির আওতায় যে ব্যবস্থা রয়েছে সেটার কথা বলেছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ সেনা মোতায়েনের পক্ষে নয়। এবং আপনি একজন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখেন?
দেখুন, সেনা মোতায়েনের প্রশ্নটি আপনার একটা শর্ট টার্ম সলিউশন, এটা লং টার্মে ক্ষতির কারণ হতে পারে, শর্ট টার্মে একটা প্যানাশিয়া বা মহা ঔষধ হিসেবে গ্রহণযোগ্য বলে অনেকের কাছে মনে হতে পারে। এখানে বেশ কিছু উদাহরণ আছে, যেমন ধরুন ঢাকা 10-এর যে আলোচিত উপনির্বাচন মেজর মান্নান এবং ফালু সাহেবের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছিল এবং তারা আপনার পেট্রোল ডিউটিতে ছিলেন, তাদের নাকের ডগায় আপনার ওই একদল লোক মানে মোটর গাড়িতে করে বা বাসে করে কেন্দ্রে কেন্দ্রে ঘুরে মোবাইল ভোটারের ভূমিকা পালন করেছে এবং এটা কোনোভাবেই তারা আটকাতে পারেনি। আবার যেমন ধরুন এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই নির্বাচন আগের বারে তৎকালীন ডক্টর হুদা কমিশনের পক্ষ থেকে সেনা মোতায়েনের মানে অনুরোধ জানিয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের কাছে পত্র প্রেরণ করা হয়েছিল, সেই পত্রের জবাব এখন পর্যন্ত এসছে বলে মনে হয় না। ক্যাপ্টেন অ্যাবেন্স, যেটাকে আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় বলি, অর্থাৎ হ্যাঁ না কিছুই বললাম না, রেখে দিলাম, তাতে একদিকে সুবিধা হলো যে কোনো সমালোচনা হলে সেটা অ্যাভয়েড করা গেল, আবার সেই সঙ্গে যেই অভিপ্রায় বা যেই কারণে এই অনুরোধটি চাড়ানো হয়েছিল সেটিও পরিপূরণ করা হলো না। তো এই রকমের অভিজ্ঞতাগুলো কিন্তু আছে। আর সেনা বাহিনী যে সংশ্লিষ্টতা সেই কারণে নির্বাচনের ফলাফলের উপর প্রভাব পড়তে পারে সেটার উদাহরণ হচ্ছে 2001 নির্বাচন, এই হিসেবে অনেকে বিষয়টাকে দেখে থাকে। এখন এটি একটা এমন নিয়মিত বাহিনী যারা মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন, আর বাকি যে বেসামরিক বাহিনীগুলো আছে আপনার পুলিশ, তারপরে আনসার ভিজিপি, তারপরে বিজিবি বা কোস্টগার্ড, এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এবং এই যে বেসামরিক বাহিনীগুলো তাদের যে প্রফেশনাল প্রাইডের যে জায়গাটা, ক্যাপাসিটি বিল্ডিং এর জায়গাটা, সেই জায়গায় মর্মমূলে কিন্তু আঘাত হানে যদি বারংবার সেনা মোতায়েনের বিষয়টি কার্যকর করা হয়। আর সেনাবাহিনীর জন্য এটা এক অর্থে বিড়ম্বনার বিষয়, কারণ ইন এইড টু সিভিল পাওয়ার আপাতকালীন পরিস্থিতিতে তারা ভূমিকা পালন করেন, এটা ঠিক, কিন্তু তৎসত্ত্বেও ওই অন টপ অফ দ্যাট আপনি যদি এখন ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো বিষয় নিয়ে আসেন, তাহলে তারা একটা রাজনৈতিক বিতর্কের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা মধ্যে পড়ে যান। এই সব বিষয়গুলো কিন্তু আমাদের কগনিজেন্সে নিতে হবে যদি আমরা কোনো একটা স্থির সিদ্ধান্তে যেতে চাই।
জি, আমরা যেতে চাই সাবেক নির্বাচন কমিশনার এবং সাবেক সেনা কর্মকর্তা এম সাকত হোসেন আপনার কাছে। আমরা শুরুতেই বলছিলাম যে 40টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে সংলাপ শেষ হয়েছে। শুরুতেই যদি আপনি আপনার বিবেচনায় সেই সংলাপ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ কতটা বেশি ফলপ্রসূ হলো সেটা যদি আমাদেরকে জানান।
প্রথমত এই সংলাপ, এই ধরনের ওপেন সংলাপ, মানে ওপেন বলতে আপনার যে বিষয়বস্তুগুলো খুব সার্বিক ছিল, এটা কোনো স্পেসিফিক কোনো বিষয়বস্তুর উপর সংলাপ হয়নি। যেমন ধরো আইনের পরিবর্তনের প্রয়োজন, কোথায় কোথায় প্রয়োজন, এইসব ধরনের ডিটেল আলোচনা হয়নি, কোনো ফিডব্যাক পাওয়া যায়নি। এটা একটা সার্বিক আলোচনা ছিল কতগুলো বিষয়ের উপরে, এবং সেই বিষয়ের উপরে বেশিরভাগই যে মতামতগুলো এসেছে সেগুলো বেশিরভাগই পলিটিক্যাল। ইলেকশন সংক্রান্ত বা ইলেকশনকে কিভাবে আরো ফ্রি ফেয়ার করা যায় আইনের মাধ্যমে, আইনের প্রয়োগে লেবার পেন্সিল কিভাবে তৈরি করা যায়, মানে ওই ধরনের সাজেশনস গুলো কিন্তু মোটামুটি মনে হয় অ্যাবসেন্ট ছিল। তো সেই কারণে আমি যদি বলি, এটা একটা হয়তো একটা প্রাথমিক ধারণা ইলেকশন কমিশন নিয়েছে, যে ধারণার মধ্যে পলিটিক্যাল বিষয় হলেও অন্তত একটা ধারণা তারা পেয়েছে যে মেজরিটি লোক একটা ফ্রি ফেয়ার ইলেকশন চায়, সেখানে সংসদকে ভেঙে দিয়ে একটা ইলেকশন চাচ্ছে যাতে লেবার প্লেয়িং ফিল্ডটা তৈরি করা যায়। তো সেটা তো আর ইলেকশন কমিশনের পাওয়ারের মধ্যে নেই। তো এই ধরনের আলোচনায় যেটা হয়, ইলেকশন কমিশনকে আরো চিন্তা এবং কাজ করার প্রয়োজন আছে, এবং সেগুলো করে আবার সংলাপ করার মনে হয় করার প্রয়োজন রয়েছে। তো সার্বিকভাবে নির্বাচন কমিশনের সাথে তার স্টেক হোল্ডারদের একটা যোগাযোগ, যেই যোগাযোগটা স্থাপিত হয়েছে বলে আমি মনে করি এই আলোচনার মাধ্যমে, এবং কিছু কিছু পলিটিক্যাল পার্টি যাদের নানান ধরনের পলিটিক্যাল দাবি দেওয়া রয়েছে সেটার একটা প্ল্যাটফর্ম তারা খুঁজে পেয়েছে এবং এগুলোকে ভেন্টিলেট করতে পেরেছে। এখন এগুলো নিয়ে ইলেকশন কমিশন কি করবে, প্রধান নির্বাচন কমিশন বলছেন এগুলো সেগুলো বেশি যেগুলো যেগুলো পলিটিক্যাল বিষয় সেগুলো তিনি যথাযথ জায়গায় পাঠিয়ে দেবেন, কিন্তু যথাযথ জায়গায় শুধু পাঠিয়ে দিলে হবে না, সেখানে ইলেকশন কমিশনকে আমি মনে করি তাদের মতামতের একটা প্রয়োজন আছে যে তারা কিভাবে ওই সময় কি পরিবেশ চায়, এবং সেই পরিবেশ তৈরি করার দায় দায়িত্ব অনেকটাই সরকারের উপরে। তো এই আলোচনার ফলপ্রসূতে তারা যদি তাদের মতামত নিয়ে কোন পত্র বের করে এবং সেগুলো যদি পাবলিক ডোমেইনে চলে যায়, তখন হয়তো বিস্তারিত ভাবে বলা যাবে যে প্রাপ্তি কি হলো, কি আশা ছিল আর কি প্রাপ্তি হয়েছে।
জি, আমরা যদি অতীত সংসদ নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে বাংলাদেশে ক্ষমতায় যাওয়া এবং ভোট প্রাপ্তির ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি বৃহৎ রাজনৈতিক দল, তাদের সঙ্গে সংলাপের পর যে বিষয়টি বেশ স্পষ্টভাবে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে সেটি একটি হচ্ছে সেনা মোতায়েনের ক্ষেত্রে এবং লেভেল প্লেইং ফিল্ডের জন্য নির্দলীয় সরকার গঠন অথবা সহায়ক সরকার গঠন। তো আমরা আসলে আলোচনার শুরুতেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লার কাছে জিজ্ঞেস করেছিলাম যে বিএনপি চাইছে সেনাবাহিনীকে গ্রেপ্তারি ক্ষমতা দিয়ে মোতায়েন করা হোক নির্বাচনের সময়, কিন্তু আওয়ামী লীগ সে বিষয়ে একমত নয়, তারা চাইছে না। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন সেটি জেনেই আমরা আসলে মূলত সহায়ক নির্বাচনের,
দেখুন আমি প্র্যাকটিক্যাল কথা বলছি এবং প্র্যাকটিক্যাল কথা এই জন্য বলছি যে আমার গত পাঁচ বছরের যে বিশাল একটি এক্সপিরিয়েন্স, বিশাল এজন্য বলবো যে অত্যন্ত কর্ম যজ্ঞের ভিতরে আমরা ছিলাম, সেটা রিফর্মস থেকে শুরু করে, ক্যাম্পেইন রিফর্মস থেকে শুরু করে, কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে, আরপিওর প্রায় 55টি পরিবর্তনে আমরা এনেছিলাম। সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টির উপর আমরা কাজ করেছি সেটা ছিল ভোটার লিস্ট তৈরি করা, ডিজিটাল ভোটার লিস্ট তৈরি করা এবং সেই সাথে ন্যাশনাল আইডেন্টি কার্ড তৈরি করা। ভোটার লিস্ট তৈরি করা এবং ন্যাশনাল আইডেন্টি কার্ড তৈরি করার সঙ্গে সম্পূর্ণ সেনাবাহিনী সংযুক্ত ছিল, সেনাবাহিনীর এই সমর্থন ছাড়া, হোল হার্টেড কোঅপারেশন ছাড়া এটা আমাদের পক্ষে মানে ইলেকশন কমিশনের পক্ষে অত অল্প সময়ে 18 মাসের মধ্যে করা সম্ভব ছিল না, এবং এটা বাংলাদেশের একটা বিশাল অর্জন। আমি বলবো ডিজিটাল যুগের যদি সূচনা হয়ে থাকে এটা তখনই হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনীর সংযোগটা কিন্তু আজকের থেকে নয়, 1973 থেকে যতগুলো ইলেকশন হয়েছে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে প্রতিবারই সেনাবাহিনী আছে। কারণ এটা একটা বিতর্কের বিষয় হবে এটা আমি মনে করি না, কারণ নিরাপত্তা দেওয়ার দায় দায়িত্ব ইলেকশন কমিশনের, এটা সম্পূর্ণ তাদের প্রেরোগেটিভ। আর সামরিক বাহিনীকে যুক্ত করা যাবে না এমন কোথাও লেখা নেই। সামরিক বাহিনীকে এই জন্য আনতে হয়, আমি তিনটা রিজন দিচ্ছি, যে তিনটি রিজনের প্রথমটি হলো যে বাংলাদেশে এখন যে পলিটিক্যাল পোলারাইজেশন হয়েছে সেখানে মানুষ সামরিক বাহিনীকে মনে করে একটি নিউট্রাল ফোর্স, যার উপস্থিতি একটা নিউট্রালিটির পরিচয় দেয়। এখন কোনো কোনো জায়গায় হয়তো তার ব্যত্যয় ঘটতে পারে, কিন্তু সার্বিকভাবে এটাই মনে করা হয় এবং জনমনে একটা স্বস্তি আসে। অতীত ইলেকশনগুলোতে দেখা গেছে ব্যাপক সহিংসতা হয়েছে যা রোধ করা প্রচলিত বাহিনীর পক্ষে সম্ভব হয়নি, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু সংখ্যক সদস্যদের কারণেও এই ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। সেইখানে একটা স্টেবিলাইজিং ফোর্সের প্রয়োজন হয়, যেটা একটা সুপ্রিম ফোর্স বলে ধারণা করা হয়, সে কারণে সেনাবাহিনীর দরকার হয়। আর তৃতীয় যে বড় বিষয় সেটা হলো যেহেতু আমাদের এখানে একদিনের নির্বাচন হয় এবং 40,000 সেন্টার প্রায়, এবার 40,000ই হবে, 10 কোটি ভোটার, যেটা অনেক দেশের জনসংখ্যাও এত নয়, 10 কোটি ভোটার, 40 লক্ষ সেন্টার, একদিনে নির্বাচনটা হয়। আমাদের এখানে স্টেজড নির্বাচন হয় না বা স্ট্যাগার্ড নির্বাচন হয় না। সেই ক্ষেত্রে বর্তমানের প্রেক্ষাপটে এবং ইনক্রিজিংলি যে ইনসিকিউরিটি বিষয়টা আছে ইলেকশনের সংক্রান্ত, সেই সিকিউরিটিটা দিতে গেলে যে ফোর্সের প্রয়োজন হয় সেই ফোর্সটাকে সেনাবাহিনীর সদস্য দ্বারা অগমেন্টেড করা হয়। তো এই কারণগুলো যতদিন বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত সামরিক বাহিনীর প্রয়োজন পড়বে। এখন সম্পূর্ণটাই কিন্তু নির্বাচন কমিশনের প্রেরোগেটিভ, সিকিউরিটি দেওয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, এবং ইলেকশন কমিশনের সেই দায়িত্বে যার যার প্রয়োজন হবে ইলেকশন কমিশনকে তাদেরই ডাকতে পারে। একটা বিতর্ক হচ্ছে যে সেনাবাহিনীকে মিনিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া, এটা কিন্তু সিআরপিসি এবং যে ইলেকট্রাল ফ্রেমওয়ার্ক আছে, যেটা আমরা বলি আরপিও, সেখানে কিন্তু স্পষ্টভাবে এই বলা আছে যে কোন নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে এই ক্ষমতা দেওয়া যাবে না। ইলেকশন কমিশনের একটা প্রভিশন আছে, তারা ক্ষমতা দিতে পারে ওই সব ব্যক্তিকে বেসামরিক যারা নির্বাচনের সাথে যুক্ত আছে এবং কতিপয় ইলেকশন ধারা তারা ইমপ্লিমেন্ট করতে পারে অ্যাজ ম্যাজিস্ট্রেট। এটা সার্বিক কোনো পাওয়ার নয়, এটা অত্যন্ত লিমিটেড পাওয়ার। তো সেইখানে আমি মনে করি যে এই বিতর্কটা সম্পূর্ণই আমি বলি যে অনাহত। সেনাবাহিনীকে ডাকার সাথে এর কোনো সম্পর্কই নেই। সেনাবাহিনী যখন আসে নর্মালি, এর আগে আরপিওতে ছিল এই 2001 থেকে, তাদের দায়িত্ব ঠিক পুলিশের যে দায়িত্ব, যে যে ক্ষমতা, ঠিক সেই রকম ক্ষমতাতেই তারা আসে। এবং এটা দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে আরপিওর মাধ্যমে আসলে এটা ডাইরেক্টলি আন্ডার ইলেকশন কমিশন, আর সিআরপিসির নিচে যদি ইনহেরিটেড সিভিল পাওয়ার আসে ওটা ইমপ্লিমেন্টেশন একটা কঠিন কাজ। এবং সেটা ইলেকশনের সময় যে ধরনের সমস্যার সমস্যা উদ্ভূত হয়, সেখানে ওই সিআরপিসির ইনহেরিটেড সিভিল পাওয়ারে প্রসিডিয়ার করে কোনো অ্যাকশনে দেওয়া সম্ভব হয় না। তো কাজে এই বিবেচনা থেকে প্রত্যেকটি ইলেকশন কমিশন প্রতিবারই কিন্তু সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। কিছু কিছু জায়গায় সরকার দেয়নি, সেটা আর্টিকেল 126 অফ কনস্টিটিউশন ভায়োলেট করেছে, কিন্তু কিন্তু এটার একটা প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে আছে, যদি জনমনে একটা আশ্বাসের জায়গা তৈরি করতে হয়।
আমরা আপনার কাছে আবারও ফিরব। তাহলে কেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চাইছে না, তার আগে একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ রইল, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্য করুন।
ধন্যবাদ। আমি দিদারুল ইকবাল, চেয়ারম্যান সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ থেকে বলছি। আজকের অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, নির্বাচন কমিশন এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে, এবং আমাদের বর্তমান নির্বাচন কমিশন বিশেষ করে রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে আমরা ইতিমধ্যে দেখলাম তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এখানে একটা বিষয় আমরা সবসময় লক্ষ্য করে আসছি, যিনি ক্ষমতায় থাকেন তারা তখন এক ধরনের কথা বলেন, এবং যখন ক্ষমতা থেকে চলে যান তারা অন্যভাবে কথা বলেন, বিশেষ ক্ষেত্রে সেনাবাহিনী নির্বাচনে সেনাবাহিনী ব্যবহারের ক্ষেত্রে। তো আমি আজকের অতিথিদের কাছে জানতে চাই যে যখন এই নির্বাচন বিষয়ে সেনাবাহিনীকে নির্বাচন কেন্দ্রগুলিতে ব্যবহারের প্রসঙ্গগুলি চলে আসে, তখন আমরা বিভিন্নভাবে দেখি যে আমাদের নির্বাচন কমিশন বলছেন যে তাদের কাছে প্রচুর ক্ষমতা রয়েছে এবং তারা ইচ্ছে করলে সেগুলি ব্যবহার করতে পারেন, কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে তারা সেটা সেভাবে ব্যবহার করছেন না। তো এই ক্ষেত্রে তারা আমরা যেটা মনে করি যে তৃণমূল পর্যায়ে যদি আপনারা জরিপ করে দেখেন তাহলে দেখবেন যে প্রতিটি মানুষ বলবে যে নির্বাচনে সেনাবাহিনী থাকুক, কারণ একটা মানুষ সে চায় যে নির্বাচনে নির্বিঘ্নে সে যাতে ভোট দিতে পারে, যখন সেখানে সেনাবাহিনী থাকে তখন তার মধ্যে একটা আস্থা গড়ে ওঠে। বিশেষ করে আমাদের বাংলাদেশের অন্যান্য যে সিভিল প্রশাসনগুলি রয়েছে সেগুলিতে আমরা দেখছি যে তারা রাজনৈতিক কারণে বিভিন্নভাবে প্রভাবিত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সেখানে নির্বাচন কমিশনের এই যে সেনাবাহিনী ব্যবহারের ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে কেন বা তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকছে কেন, এই প্রসঙ্গটি জানতে চাচ্ছি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আশা করছি অতিথিদের কাছ থেকে।
আমি একটু আপনাকে কারেকশন করতে পারি?
জি প্লিজ।
কারেকশন হচ্ছে এই যে আওয়ামী লীগ কিন্তু সেনাবাহিনী চাই না বলে নাই, তারা বলেছে যে সেনাবাহিনীকে কোন ধরনের ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাই, তারা সিআরপিসির আন্ডারে ইনহেরিটেড সিভিল পাওয়ারে আসুক এবং ম্যাজিস্ট্রেট পাওয়ারের কোনো দরকার নেই। ম্যাজিস্ট্রেট পাওয়ারটা তো একটা আমি যেটা বললাম যে এটা আমার মনে হয় যে অনেকেই হয়তো এই বিষয়টি অনুধাবন করেন না বা অনুধাবন করেও বলেন। তো আওয়ামী লীগ কিন্তু এই কথা বলেনি যে তারা সেনাবাহিনী চায় না, যদ্দূর আমি তাদের বক্তব্যগুলো শুনেছি এবং দেখেছি। তারপরেও তারা বলেছে এটা ইলেকশন কমিশনের সম্পূর্ণ দায়িত্ব। এবং আমি যে পাবলিক পারসেপশনের কথা বলেছি, এই যে আপনার প্রশ্নকর্তা, তিনি কিন্তু তৃণমূল থেকে হয়তো কথা বলেছেন এবং দ্যাট ইজ হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যালিটি এবং পাবলিক পারসেপশন, যেই কারণে ইলেকশন কমিশনকে পাবলিক পারসেপশনটাকে ধরতে হয়। আদারওয়াইজ ইলেকশন কমিশনের দায় দায়িত্ব তাদের ঘাড়েই চাপে।
জি, আমি 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 আপনাকে আপনার আপনার জন্য বলছি যে আমরা আসলে যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ তার এক বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী বাংলাদেশের গৌরব, এই নির্বাচনে তাদের নিয়ে আসা হচ্ছে তাদের বিডিআর বা আনসার যে কাজগুলো করে সেগুলো করানো, তাদের কাছ থেকে তাদের সম্মান হানি, এরকম একটি বক্তব্যর মধ্য দিয়ে আসলে কি ইঙ্গিত পাওয়া যায়? সেক্ষেত্রে আমরা আসলে ওভাবেই ধরে নিয়েছি যে খুব সম্ভবত সরকার চাইছেন না।
আপনার আপনার বক্তব্য তো সত্যি, কিন্তু তারা ইলেকশন কমিশনে যেটা বলেছে তারপরে যেটা পত্র পত্রিকা আসছে
জি
আমি সেখান থেকেই বললাম কথাটা। আর দ্বিতীয়ত যদি আমি বলি যে 1906-07 সালে আওয়ামী লীগের যে ম্যানিফেস্টোটা ছিল বা এই আপনার দাবি দাওয়াগুলো ছিল 19 দফা, সেখানে কিন্তু তারাও তখন সেনাবাহিনীর উপস্থিতিটা চেয়েছে। এটা নিয়ে আমি মনে করি না আওয়ামী লীগের কোন কোন পর্যায়ের নেতা কি বলেছেন, তারা কি বলেছেন ইলেকশন কমিশনে আমি মনে করি ওইটাই যেটা পত্রপত্রিকা এসছে। পত্রপত্রিকা যদি সঠিক না আসে তাহলে আমাদের পক্ষে তো জানা সম্ভব না।
জি, আমরা আপনার মতামত পেয়েছি। ডক্টর নাজমুল হাসান কনিবুল্লাহ, আপনি শুনছিলেন, আমাদের একজন শ্রোতা বলছিলেন এবং এম সাকত হোসেনও বলেছেন, আপনি কি কিছু সংযুক্ত করতে চান সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে?
সেনাবাহিনী প্রসঙ্গটি মূলত আমি মনে করি পাকিস্তান আমলের যে লিগেসিটা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি সেই মাইন্ডসেট থেকে এসছে। প্রতিবারই মানে সামরিক শাসন জারির আগে এইরকমের একটি পরিস্থিতি পরিবেশ তৈরির চেষ্টা আমরা পাকিস্তান কাঠামোর মধ্যে দেখেছি, যে লোকজন মধ্যে এক ধরনের প্রবল উৎসাহ এবং উদ্দীপনা কাজ করে এবং এটা অচিরেই আবার নির্বাপিত হয়ে যায় এবং তার প্রতিফলন স্বাধীনতোত্তর বাংলাদেশে যতবার পরোক্ষ প্রত্যক্ষ সেনা শাসন আমরা দেখেছি প্রতিবারই সেটা লক্ষ্য করা গেছে। এটি এটি ওই যে বললাম যে সাময়িক উপশম আপনাকে প্রদান করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের যে ইনস্টিটিউশনালাইজেশনের জায়গাটি সেই জায়গাটা কুঠারাঘাত হানার সামিল।
জি, আমরা আমরা আমাদের সঙ্গে যে শ্রোতা সংযুক্ত হয়েছিলেন দিদারুল, তার আরো একটি প্রশ্ন বা মন্তব্য রয়েছে। যেহেতু
আমাদের বর্তমানে নির্বাচন কমিশনার যিনি সেনাবাহিনী সম্পর্কে যেভাবে একটা কথা উঠে এসেছে যে তিনি যেভাবে বলছিলেন, তো তাহলে এখন আমার প্রশ্ন থাকছে যে এই যে তাহলে আমরা যে এত বছর যে নির্বাচন করে আসছি সেখানে যে আমরা সেনাবাহিনীকে ব্যবহার করেছি তাহলে কি সেটা অবৈধ ছিল?
না, আমাদের আমাদের এম সাকত হোসেন তো সেটা বললেনই যে আওয়ামী লীগ এর আগের দফায় যখন অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে যে 19 দফা দিয়েছিল সেখানেও তারা সেনা মোতায়েনের পক্ষে মত দিয়েছিলেন এবং আমাদের সাবেক নির্বাচন কমিশনার এটাও বলছেন যে আসলে আওয়ামী লীগ সেনাবাহিনী নিয়োগের বিপক্ষে নয়। বরং
এই জায়গাটায় আমরা বর্তমানে নির্বাচন কমিশনের আলোচনায় আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে গত নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন সেখানের একজন কমিশন তিনি এবার বলেছিলেন যে আমরা 5ই জানুয়ারির নির্বাচনের মতো বিষয়টি যাতে এবারের নির্বাচনটি না হয়, তিনি তখন দায়িত্বে যখন ছিলেন তখন কিন্তু এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন, যখন তার সময়টা শেষ হয়ে গেল তখন তারা এবার ধরনের কথা বলছেন। তো এই ক্ষেত্রে যে আসলে আমরা কার উপর আস্থা রাখবো, আমরা জনগণ আসলে কার পক্ষে আস্থা রাখবো বা কাদেরকে বিশ্বাস করবো আমরা যে কে ঠিক বলছেন কে ব্যাঠিক বলছেন?
এটা উনি কাকে উদ্দেশ্য করে বলছেন বললে সুবিধা হয়।
জি, আমিও আসলে কারণ হচ্ছে
কমিশনে তো অনেকেই ছিল, অনেকেই এখন নেই।
জি,
উনি একবার বর্তমানে কথা বলছেন আবার অতীতের কথা বলছেন, একটু স্পষ্ট করলে ভালো হয়।
জি দিদারুল, আপনি কি শুনতে পেয়েছেন?
হ্যালো,
জি আপনি কি শুনতে পেয়েছেন? আমাদের অতিথি জানতে চাইছিলেন যে আপনি কোন নির্বাচন কমিশনারের কথা বলছেন।
আমাদের যে এর পূর্বে যিনি দায়িত্বে ছিলেন সেখানের একজন তিনি এবার বলেছেন, আমি তার কথা বলছিলাম।
জি জি জি, আমরা আমরা এই বিষয়টাতে না যাই, আমরা নিশ্চয়ই সেনা মোতায়েনের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা হতে পারে বা কি হওয়া উচিত সেটা জানতে পেরেছি। আমরা এবার আরেকটি বিষয়ে যেতে চাই, যে বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রধান দুটি দলের অনেক বেশি পার্থক্য আমরা লক্ষ্য করছি এবং সেটি খুব সম্ভবত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও অন্য শব্দে চর্চিত হয়েছে। বিএনপি চাইছে নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠনের প্রস্তাব হোক এবং বর্তমান সরকার ভেঙে দিয়ে সেই সরকারের অধীনে নির্বাচন হোক, এরকম একটি প্রস্তাব নির্বাচন কমিশনে তারা দিয়েছে 19 দলের পক্ষ থেকে, যদিও 19 দলের মধ্যে 8টি দল নিবন্ধিত। এই ব্যাপারে কি বলবেন এম সাকাত হোসেন?
দেখুন, এটা তো আমি আগেও বললাম যে এটা একটা পলিটিক্যাল বিষয়, সেই কাজে এটা পলিটিক্যালি সেটেল হতে হবে। তবে ফ্যাক্ট মিনস, আপনি যদি গত 11টি পার্লামেন্টারি ইলেকশনকে পর্যালোচনা করেন, তাহলে আপনি দেখবেন যে দলীয় সরকারের নিচে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো কিন্তু প্রস্তাবিত ছিল না। এবং বিশেষ করে আমরা যে গত কতগুলো নির্বাচন দেখলাম, জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তীতে লোকাল ইলেকশনগুলো, সেগুলো কোনোভাবেই প্রশ্নকৃত ছিল না, এটা ক্ষমতাসীনরাও বলে। এখন কথা হলো কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের পলিটিক্যাল কালচার, আমরা যত অন্য দুনিয়ার রেফারেন্স যতই দিই না কেন, আমাদের পলিটিক্যাল কালচার ওইসব দেশের কালচারের সাথে মিলছে না। আমরা একটা ভালো পলিটিক্যাল কালচার এস্টাবলিশ করতে পারিনি, যেই কারণে বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। এবং আরেকটি যেটা বলা হয় যে এত পলিটিসাইজেশন হয়েছে, প্রত্যেকটি দল যারা যারা ক্ষমতায় ছিল তারা পলিটিসাইজেশন করেছে, এই পলিটিসাইজেশনের রোগটা কিন্তু এই ধরনের ইনস্টিটিউশনের মধ্যে ঢুকেছে। আর এখানে আমি বিস্তারিত হয়তো বলতে পারবো না আপনাকে, সময় থাকলে আমি আপনাকে অনেকগুলো রেফারেন্স দিতে পারতাম,
দু একটি দেওয়া যায়।
হ্যাঁ, দু একটি রেফারেন্স যেমন আমি দিই, যেমন ধরুন এই 2006 সালে যে ইলেকশন কমিশনটি ছিল তার কম্পোজিশন দেখুন, তারপরে যে ইলেকশন কমিশন প্রচুর কোহেসিভনেসের অভাব ছিল, সেটা প্রয়াত সাইদ সাহেবের ইলেকশন কমিশনে, তার আগে মাগুরাতে যে ইলেকশনটা হয়েছিল সেখানেও দি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার ছিল। তো এইগুলো যদি আপনি ব্যাখ্যা করে দেখেন তাহলে দেখবেন যে আমাদের ক্রমাগতভাবে, সেটা সামরিক শাসন থেকে শুরু হোক, সামরিক শাসন থেকে যদি শুরু হয়ে থাকে সেটাও চলে গেছে আজকে 30-35 বছর, কিন্তু আমরা এখন পর্যন্ত এই যে পলিটিক্যাল পার্টির ইন্টারফেরেন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন দি অ্যাডমিনিস্ট্রেশন, যেই কারণে আমাদের এখানে মনে করা হয় যে দলীয় সরকার থাকলে তার নিচে ইলেকশন প্রভাবিত হয়, এটা আপনার ফ্যাক্ট এবং এটা একটা এম্পিরিক্যাল স্টাডি। তো কাজেই এই কালচার যতক্ষণ পরিবর্তন না হবে, পলিটিক্যাল পার্টিরা সব মিলে ইনক্লুডিং যারা ক্ষমতা থাকে, তারা যদি একটা সিদ্ধান্ত নেয় যে নির্বাচনে কোনো প্রকারের, সেটা নিচের থেকে হোক উপর থেকে হোক, কোনোভাবে এখানে প্রভাব বিস্তার করবে না বা করা যাবে না, এবং সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনকে একটা সুপারভাইজারি দায়িত্ব দেওয়া হোক যদি হয় অন দি গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, তাহলে হয়তো কিছুটা স্বস্তি আসতে পারে। না হলে আমাদের দেশে যে এই যে অবিশ্বাস জন্মেছে, এটা আজকে বিএনপি বলছে তাদের সময় তারা এই কাজই করেছে, কাজে তারাও যে একেবারে যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু এসব কথা ভুলে যায়। তো এই বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু পলিটিক্যাল পার্টিকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন ধরনের কালচার বাংলাদেশে পলিটিক্যাল কালচার এস্টাবলিশ করতে চায়। তো সেই ক্ষেত্রে সেরকম যদি হয় তাহলে এই প্রশ্ন তো আসবে না। কিন্তু আমরা যদি অন্যান্য দেশের তুলনা দেই, সেই সব দেশের এনভায়রনমেন্টটাও আমাদেরকে বিবেচনায় নিতে হয়।
জি, আমরা যেতে চাই ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনি কি বলেন বিএনপির দাবি সহায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন বর্তমান সরকার ভেঙে দিয়ে, যদিও আওয়ামী লীগ এরই মধ্যে সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে, তারা বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আপনি কি মনে করেন?
দেখুন, এক অর্থে শাসক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ভ্যান্টেজ পজিশনে আছে, আর সংসদের যে অবয়ব অ্যাবসলিউট মেজরিটি তারা এনজয় করতেন, এবং আনুষ্ঠানিকভাবে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে আছে আবার তারা সরকারে আছে, এবং তারাও খুব একটা যে দ্বিমত প্রকাশ করবে আওয়ামী লীগের পজিশনের সঙ্গে তা ভাবার কোনো কারণ নেই, রেটোরিক্যালি যাই বলুন না কেন। ফলে যেহেতু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে সংসদে যারা আসীন আছেন তাদেরই বর্তমান ফ্রেমওয়ার্কে, সুতরাং এটি আপনার সেখানে বাস্তবায়নের ক্ষীণতম সম্ভাবনা নেই। আর এর পাশাপাশি যদি আমরা মাঠের রাজনীতির কথা চিন্তা করি, মানে সেই তনু এবং বকু নিয়ে একটা মাঠের আন্দোলন গড়ে তুলে আপনার জনপ্রতিরোধের জায়গায় নিয়ে গিয়ে পার্লামেন্টকে বাধ্য করার যে শক্তি সামর্থ্য, সেটা উইথ ডিউ রেসপেক্ট বিএনপি আছে কিনা সে ব্যাপারে আমার বড় সন্দেহ আছে। ফলে এমন একটি অবস্থায় আলটিমেটলি শাসক দলের যেই অবস্থানটি সেটি প্রিভেল করবার সম্ভাবনা বেশি, কারণ আবার ওইদিকে নির্বাচন কমিশনেরও কিন্তু এক্তিয়ারের বাইরের বিষয় সেটা, এবং তারাও সেটা বারংবার জানান দিচ্ছেন। ফলে এমন অবস্থায়
ভোটের পরিসংখ্যানের দিক থেকে বিএনপি একটি অন্যতম বড় রাজনৈতিক দল, এবং তারপরে রয়েছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এই দুটি দল সহ মোট 15টি রাজনৈতিক দল কিন্তু চেয়েছে যে সংসদ ভেঙে দেওয়া হোক, এমন প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছে। তো সরকার যদি সত্যি আন্তরিক হয়, তাহলে এই বিষয়টি কি সরকারের ভালোভাবে বিবেচনা করা উচিত বলে আপনি মনে করেন?
দেখুন, একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডাউন টু আর্থ যে রিয়ালিটি, সেটি এমন যে কোন অবস্থায় শাসক দল আত্মহননের পথ বেছে নিতে পারে না। গিভেন দ্য সিচুয়েশন, এখন যারা মাঠে আছেন তারাও যদি অবস্থা থাকতেন, তারা এমনটি করতেন কিনা সেভাবে যথেষ্ট সন্দেহের কারণ থেকে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে, স্টিয়ারিং হুইল যখন ধরে আছেন আপনি, তখন তো আপনাকে স্টেডি ভাবেই সেটা চালিয়ে যেতে হবে।
জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। আমাদের সঙ্গে অনেক শ্রোতা অপেক্ষা করছে আপনাদের কাছে প্রশ্ন এবং মন্তব্য করার জন্য। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি এবং শ্রোতা ফিরে এসেই আপনার প্রশ্ন এবং মন্তব্য নিয়ে ফিরে আসবো আমাদের অতিথির কাছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছে, আপনার কাছে অনুরোধ আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্ন বা মন্তব্য করুন। হ্যালো,
হ্যালো,
জি আমরা শুনছি, আপনি কে বলছেন এবং আপনার প্রশ্ন বা মন্তব্য থাকলে?
জি, আমি লিয়াকতালি চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলতেছি।
জি বলুন।
জি, আজকে যে নির্বাচন কমিশন জেনে যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা আগামী নির্বাচনকে নিয়ে,
জি,
কিভাবে করা যাবে কি আসলে সেই জন্য নেই, তো আমি মনে করি, আমি মন্তব্য এটাই করতে চাচ্ছি, আমরা আজকে যে যারা উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে, যে আদৌ কি আমরা যে সব রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে যে এখানে তাদের সংলাপ গুলোকে আমরা শুনতেছি জানতেছি, আমাদের কি এই নির্বাচন কমিশনের উপর কি আমাদের এই দলগুলোর কি বিশ্বাস আছে যার জন্য আমরা ওনার সাথে সংলাপ করতেছি এবং ওনাদের হাতে আমরা আগামী নির্বাচন করব, আমরা সেটা সেটা হব, আমরা সেটা নিয়ে আগাইতে পারবো, এই আত্মবিশ্বাস কি সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে এই নির্বাচন কমিশনের কি পাওয়া গেছে যার জন্য আমরা ওনাদের সাথে সংলাপ করি?
জি, আমরা আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আমাদের সময় আস্তে আস্তে করে শেষ হয়ে আসছে। আমরা এম সাকত হোসেন আপনার কাছে যেতে চাই। আমাদের এই শ্রোতা যেমনটা বলছিলেন এবং আরেকজন শ্রোতা বলছিলেন যে নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা রয়েছে এমনটা আমরা জানি, কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ কি তারা করতে পেরেছেন অথবা করেন বাংলাদেশের বাস্তবতায়, আপনি কি মনে করেন?
না, আমি আপনার দ্বিতীয় প্রশ্নকর্তার প্রশ্নটি খুব সঠিক বুঝতে পারিনি, কারণ পরিষ্কার শুনছিলাম না।
সামনে
কতগুলো নির্বাচন আছে, 6টি সিটি কর্পোরেশন নির্বাচন এবং যেগুলো দলীয় নির্বাচন হবে, তো সেইগুলো যদি আমরা দেখি ইলেকশন কমিশনের রেজাল্ট না দেখে ইলেকশন কমিশনের কর্মতৎপরতা দেখলে হয়তো বোঝা যাবে যে তারা আগামী বড় নির্বাচনে কি ধরনের কর্মতৎপরতা দেখাতে পারে। তার আগে আমার আস্থা না রাখার কোন কারণ আমি খুঁজে পাচ্ছি না এখন। কাজ করার মধ্যে দিয়ে একটা আস্থা এস্টাবলিশড হয়। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার আরেকজনের প্রশ্নকর্তার যে অংশটুকু বাকি ছিল সেটা হচ্ছে যে প্রচুর ক্ষমতা আছে তাতে কোনো সন্দেহ নেই। এই উপমহাদেশে বাংলাদেশ নির্বাচন কমিশন অন্তত পেপারে কাগজে কলমে অত্যন্ত শক্তিধর নির্বাচন কমিশন, অনেক বড় নির্বাচন কমিশন। কিন্তু কথাটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার জন্য যে যে ধরনের মন এবং সাহসিকতার প্রয়োজন সেই ধরনের লোক আমরা পাচ্ছি কিনা ইলেকশন কমিশনে,
জি আমরা
ওইটাই একটা বড় প্রশ্ন।
জি আমি আপনাকে তিনটি শিরোনাম শোনাতে চাই এবং আপনার ছোট্ট করে একটু মন্তব্য চাই, কারণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সুশীল সমাজের সঙ্গে যে আলোচনাটা হয়েছে নির্বাচন কমিশনের, সেখানে তারা না ভোট এবং সেনা চেয়েছে। এবং ডক্টর করিমুল্লাহ আপনার কাছে যাব, 33টি পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে নির্বাচন কমিশন সংলাপ করেছে, আরেকটি হচ্ছে ইত্তেফাকের 18 অক্টোবর 2017 শিরোনাম সীমানা পুনর্নির্ধারণ এবং সেনা মোতায়েন নয়, ইসির সঙ্গে সংলাপে প্রস্তাব আওয়ামী লীগের। আমরা প্রথমেই ডক্টর করিমুল্লাহ আপনার কাছে যেতে চাই, আপনার সংলাপে গিয়েছিলেন এবং কি বললেন আপনার, খুব সংক্ষেপে যদি বলেন।
আমি দুবার সংলাপে অংশগ্রহণ করেছি, একেবারে প্রারম্ভে শুরুতে সুশীল সমাজের সঙ্গে যে সংলাপ ছিল সেখানে আমি আমন্ত্রিত ছিলাম, আবার একই সঙ্গে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে যে সংলাপের আয়োজন হয়েছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং এই অকেশনে আমি যে বিষয়টির উপর এমফেসিস প্রদান করেছি সেটি হচ্ছে আপনার নিরন্তর প্রশিক্ষণের ব্যবস্থা করা। নির্বাচন কমিশন যে অঙ্গ প্রতিষ্ঠান, ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, এটিকে স্ট্রংগেন করা এবং সেই সঙ্গে কমিশনের এই ইলেকট্রাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে পর্যবেক্ষক সংস্থাগুলোর কর্তা ব্যক্তি যারা আছেন তাদের জন্য টট ট্রেনিং অফ ট্রেনার্স যাতে
নির্বাচন কমিশন আন্তরিক, কিন্তু আপনারা দুজন কি মনে করেন সরকার না চাইলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? হা এবং না এর উত্তর
না।
ডক্টর কইমুল্লাহ,
সরকার না চাইলে মানে আমাদের
আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা শেষ করব, যাবার আগে শুধু জানিয়ে যাই, বিএনপি সংলাপে অংশ নেওয়ার পর আওয়ামী লীগ বলেছে বিএনপির প্রস্তাবনাগুলো ছিল সংবিধান বিরোধী, এবং আওয়ামী লীগ অংশ নেওয়ার পরে বিএনপি বলেছে আওয়ামী লীগের প্রস্তাব ভোটের ফল পাল্টানোর কৌশল। এখন আমাদের দেখার বিষয় সামনে আসলে কি হয় এবং নির্বাচন কমিশন কতটা কি করতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।